আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ওলি আল্লাহ এর স্মরণে। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, ইনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। ইনাদের কেরামত সম্পর্কে, ইনাদের জীবনের মধ্যে করে যাওয়া আশ্চর্যজনক ইনাদের ইবাদত সম্পর্কে এবং ইনারা কিভাবে ইনাদের জীবন অতিবাহিত করেছেন বিধায় আজকে আমরা এখনো পর্যন্ত হয়তো ইনাদের আলোচনা করছি। এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদের অনুরোধকৃত কল SMS নিয়ে থাকি, পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশন করে ইসলামী ভাইও থাকে, যিনার মাধ্যমে নাত শরীফ শোনারও আমাদের সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত প্রতিটি রিসালার প্রতিটি পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সমূহ লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে বর্ণনা করার সৌভাগ্য অর্জন করব, সেটি হচ্ছে দোনো জাহানের মালিক মুক্তার আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে আমি ওই ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন মুসাফাহ অর্থাৎ হাত মিলাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 50 বার দরুদ শরীফ পাঠ করার কেমন না ফজিলত রয়েছে, তাই আসুন না ইনশাল্লাহ নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আর একটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সালাউদ্দিন হুজুরকে। হুজুর আমাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা মাশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার অপর পাশে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান আত্তারি ভাই মাশাআল্লাহ রয়েছেন, হুজুর আপনাকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই যিনা থেকে আমরা ইনশাআল্লাহ নাত শরীফ শুনবো, কালাম বানকাওয়াত ইনশাআল্লাহ আমাদের আলী হামজা ভাই মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ হুজুর আপনাকে শুভেচ্ছা। প্রথমে আপনার দিয়ে ইনশাআল্লাহ আর শুরু করব, আলী হামজা ভাইয়ের কাছে আমরা যাব, ইনার থেকে দেখি ইনশাআল্লাহ ইনি আজকে আমাদেরকে নাত শরীফ বা মানকাওয়াত বা কালাম প্রথমে কি শোনাই। জি হুজুর।
صلى الله على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى وسلم صلي على رسولنا صلي محمد صلى على شفيعنا صلى على محمد
লিখিত একটি কালাম যার বাংলাতে অনুবাদ করা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা পাঠ করার সৌভাগ্য অর্জন করব।
গুনাহ
না যে ও ভাষে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। খনে খনে প্রতি খনে বেড়ে যাচ্ছে যে গুনাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। বেড়ে যাচ্ছে যে গুনাহ তবুও নে তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ, তবুও নে তাতে বাঁচিতে চাই আমি আকা তবুও পারি না বাঁচতে ইয়া রাসূলুল্লাহ। উযুর খুজিয়াদি সাহিলনা শিকালনা বাঁচিতে চাই আমি তবুও পারি না বাঁচতে গুনাহের হয়েছে মন অভাসে ইয়া রাসূলুল্লাহ। মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজেরি ছায়া, মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজেরি ছায়া, মুঝে গুম্বদে হজরাত সায়ে মে, বতন মে বতন মে মর গয়া তো ক্যা করুঙ্গা ইয়া রাসূল আল্লাহ মরি তে চায়ামি আকা সবুজ গম্বুজ রি দেশে যাই যদি মোরে কি হবে রাসূলুল্লাহ স্বদেশে যাই যদি মোরে কি হবে রাসূলুল্লাহ মরণ কালে আমি যেন না হয়ে যাই বরবাদ
আমিন আমিন আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসলে এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনার মোহাব্বত আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে দাখিল করে দিন। এই যে মদিনার মোহাব্বত এর কথা, মদিনার মোহাব্বত আমাদের ঈমান আরো তাজা হয়ে যায় যখন আমরা আউলিয়া কেরামের জীবনী শুনতে পাই। জিনাদের জীবনী শুনলে ইনারা কিভাবে দোনো জাহানের মালিক মুক্তার আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার কারণে আজকে আমরা এখনো পর্যন্ত ইনাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে এবং আজকেও আমরা সেরকম একজন আশিকের রসুলের আলোচনা করব। জি হ্যাঁ, তিনি হচ্ছেন হযরত সাইয়েদিনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি। জি হ্যাঁ, তো আসুন আমরা শুরু করব ডান পাশ থেকে হযরত সালাউদ্দিন হুজুরের মাধ্যমে। যারা আজকে যে বিষয়ে আমরা সাইয়েদিনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিনাকে ঘিরে আজকে আমাদের আলোচনা, তো ইনার বিষয়ে প্রথমে আপনি দর্শকের উদ্দেশ্যে কি আপনি কুল কি বিষয় তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আশিকানে রাসূলের দ্বীনের সংগঠন
আলহামদুলিল্লাহ,
আর এর প্রেক্ষিতে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর অন্যতম একটা সুন্দর মাধ্যম আমাদের এই চ্যানেল
আলহামদুলিল্লাহ।
যেহেতু এখন মিডিয়ার জগৎ, এটার মাধ্যমে আমরা ঘরে বসে অনেক কিছু জানার সৌভাগ্য এই মাদানী চ্যানেলের মাধ্যমে হচ্ছে। যে অনুষ্ঠান আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে হয়, এর মধ্যে ওলিয়ে কেরাম, আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আলোচনা হয়।
জি,
এগুলো এজন্য করা হয় কারণ আমাদেরকে যদি সঠিক পথে চলতে হয় তাহলে যারা আল্লাহকে রাজি করেছেন তাদের পথে চলতে হবে।
অবশ্যই
যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, আনআমতু আলাইহিম, আমরা সূরা ফাতিহাতে বলি আনআমতু আলাইহিম, যাদের উপর নিয়ামত অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথে চলার জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করি,
দোয়া করে থাকি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে।
তো এরা কিভাবে চলছে, ওদের জীবনটা কেমন ছিল, ওদের জীবনের চলার প্রতিটি ওরা কোন মডেলে চলার জন্য চেষ্টা করেছেন এবং জগতের মানুষকে চালানোর চেষ্টা করেছেন, এদের জীবনের মাধ্যমেই আমরা জানতে পারব।
জি,
এবং সাথে সাথে কৌশল ভাই যে জিনিসটা আমাদের মধ্যে অভাব দেখা যায় সেটা হচ্ছে আমরা তো শুনি বটে,
আচ্ছা,
কিন্তু সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার
মধ্যে আমরা পিছিয়ে রয়েছি।
এটা যদি হয়ে যেত তাহলে আমাদের এই প্রচেষ্টাগুলো, আমাদের যে ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ধরনের আলোচনা হয়, এই আলোচনা থেকে আমরা নিজেদের জীবনেও যদি কিছু গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের জন্য এটাই হতো বড়ই সফলতা।
অবশ্যই,
অবশ্যই। আমরা যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত রয়েছে,
জি,
আমাদের একটা মামুলাত আহলে সুন্নাত যেগুলো আছে, যে ওলামায়ে কেরাম ওলিয়ে আজামের ওরস পালন করা,
জি,
এদের স্মরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি,
আলহামদুলিল্লাহ,
এটা অত্যন্ত ভালো কাজ। কারণ কোরআন পাকের মধ্যে ওলিয়ে কেরামের আলোচনা
রয়েছে,
তো এগুলি করে আমাদের অভ্যাসকে আমরা সেটার কিছু অনুষ্ঠানিতা পালন করি, তারপর গ্রহণ করি, কিন্তু এর পেছনে আমাদের সবক কি, শিক্ষা কি রয়েছে, এটা আমরা গ্রহণ করি। তবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যে এই বিষয়টাকে যেন মানুষের মাঝে অন্তরের মধ্যে ঢুকাতে হবে এটার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সেটা শুধু মাদানী চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ রাখে না, মানুষকে যেভাবে হোক,
যে কোনো মাধ্যমে
আছে, মাদানী কাফেলের মাধ্যমে হোক, কোর্সের মাধ্যমে হোক, জামিয়াতুল মদিনার মাধ্যমে হোক, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে হোক, শিক্ষা বিভাগের মধ্যে হোক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন বিভাগ
রাশিটির উপরে
এগুলি করার পেছনে কারণ হচ্ছে আমরা যেন ওগুলিকে বাস্তবে রূপ ধারণ করার জন্য মানুষকে আমরা এটা
উদ্বুদ্ধ করতে পারি,
সুবহানাল্লাহ। আমরা বলি আহমদ ইবনে হাম্বল,
জি,
তো আহমদ হাম্বল হাম্বলের ছেলে আহমদ, এটা নয় দাদার নামে ওনার পরিচিত।
আচ্ছা, দাদা অনেক বড় বুজুর্গ,
অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আলেম ছিলেন, তো দাদার নামে পরিচিতিটা অনেক কিছু মিলে যায়।
আচ্ছা, কিরকম?
এর মধ্যে একটা হচ্ছে যে ওনার বংশধারা,
জি,
আদনান, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উপরস্থ যে একজন বংশ পরম্পরা যিনি ছিলেন আদনান,
জি,
ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপর আরেকটা মিল এটা যে ওনার জন্ম হয়েছে 166 হিজরিতে রবিউল আউয়াল মাসে,
সুবহানাল্লাহ, কেমন মুবারক মাসের মধ্যে,
এবং ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে ওনার মিল রয়েছে, ওনার ছেলের নাম আবদুল্লাহ, এই জন্য ওনাকে আবু আবদুল্লাহ ওনার উপনাম
হিসেবে ডাকা, সুবহানাল্লাহ।
উনি ওনার জীবনের স্ট্রাগল করে ওনার জীবনটা শুরু, তা হচ্ছে কি, ওনার 2 বছর কারো মধ্যে 3 বছর বয়সে ওনার বাবা মারা গিয়েছে, তো ওনার মায়ের হাতেই ওনার যে লালন পালন যা হয়েছে ওনার মায়ের, তো মার যে কত বড় সৌভাগ্যবান ছেলেকে মানুষ করানোর ব্যাপারে, ছেলেকে আল্লাহওয়ালা বানানোর ব্যাপারে, ছেলেকে আলেম বানানোর ব্যাপারে ওনার সবচেয়ে বড় অবদান ছিল,
মায়ের রয়েছে, বাবা তো ছোট বয়সে ইন্তেকাল করেছেন,
বাগদাদেই ওনার জন্মগ্রহণ, এবং খালেস আরবি ছিলেন উনি।
আচ্ছা,
অনেকে আমাদের ইমাম রয়েছেন ওনারা আরবি ছিলেন,
জি,
উনি আরবি ছিলেন।
আচ্ছা,
রহমত ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাগদাদের মধ্যে বড় হয়েছেন, 15 থেকে 16 বছর পর্যন্ত উনি এখানে ছিলেন, এবং সেখানে হুসাইন রহমতুল্লাহ তাআলা একজন মুহাদ্দিসের কাছে ইলমে দ্বীন অর্জন করেছেন, এবং মোটামুটি এখানে ওনার এলমে দিন অর্জন করার 15 বছর পর্যন্ত, এরপর আরো উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে
সফর করেছে,
ইরাক, ইরান, শাম দেশের মধ্যে, ইয়েমেনের মধ্যে, হেজাজ মানে আরব দেশের মধ্যে, মক্কা শরীফের মধ্যে বিভিন্ন দেশে সফর করেছে, অনেক কষ্ট করেছেন এলমে দিন অর্জন করার জন্য। আবার আরেকটা জিনিস যদি আমরা দেখি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা
আলাইহি,
উনি হচ্ছে যে আমাদের যে মাজহাবের সূত্রপাত যেটা, সেটা শুরু হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি
থেকে। জি জি,
ওনার দুজন শাগিরদ আছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ
সুবহানাল্লাহ
রহমতুল্লাহ তাআলা আলাইহি
রহমতুল্লাহ,
উনি যে ইলমে হাদিস শিখেছেন,
জি,
ইমাম আবু ইউসুফ
এদিকে
আবার কঠিন থেকে কঠিন মাসাল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা থেকে শিখেছেন।
আচ্ছা,
আবার দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা শাগরিদ হচ্ছে ইমাম বুখারী ইমাম মুসলিমেরা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে দেখেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই, এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে, যেহেতু
জি জি
বর্তমান ফিতনার যুগ, সেই যুগ এখন আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়।
আচ্ছা,
সেটা হচ্ছে যে আমরা 4 মাজহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমরা 4 মাজহাবের বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য করেছে, নামাজের মধ্যে
বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে,
মাসালা মাসালের মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ঐক্যমত আছে, কিছু কিছু ক্ষেত্রে কি, তবে সবার মধ্যে ইমান এবং আকিদার ব্যাপার সবার মধ্যে কোনো কিছু অমিল নেই,
অমিল নেই,
সবগুলো এক, শুধুমাত্র কিছু শাখা প্রশাগত মাসালা, পুরোই মাসালা যেগুলো বলা হয়,
জি,
যা নামাজের মধ্যে আমিন বরকর বলে, এই ধরনের কিছু মাসালা আছে, এগুলোর একটা হিকমত ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিভিন্ন ধরনের মানুষ আগমন করত,
আসতো,
উপস্থিত হয়ে এলমে দিন হাসিল করত, আবার চলে যেত, আবার আসার সুযোগ করতাম, তো এক এক সময় এক এক সিচুয়েশনের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বর্ণনা করতেন, এক এক সময় এক একটা মশলা বর্ণনা হতো, এটা পরে মনসুখ হয়ে যেত।
জি জি,
এভাবে করতে করতে আল্লাহ তাআলার এটা হিকমত বর্ণনা করছে ওলামায়ে কেরাম, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিস উনি বর্ণনা করেছেন, যেসব সিচুয়েশন হয়েছে, সেগুলো যেন কেয়ামত পর্যন্ত বাকি থাকে। এই জন্য 4 মাজহাবের যারা মশালাগুলো, যেগুলি শাখা প্রশাখাগত, এগুলো মূল আকিদাগত নয়,
মূল আকিদাগত নয়, শাখা প্রশাখা,
শাখা প্রশাখা কিছু মশালার মধ্যে, ফুরুই মশালার মধ্যে এগুলি এক একজনের এক একটা যে রয়েছে, এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাও হাদিস এবং কোরআন হাদিসের ভিত্তিতে বলেছেন, তারও মাঝে ওরা কোরআন হাদিসের ভিত্তিতে
বলেছেন,
কিন্তু কিছু পার্থক্য এই জন্য রয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এটা ঘটনা এইটা থেকে উনি মাসালা বের করছেন, পরেরটা উনি ওইটাতে করেছেন, কিন্তু মূল হিকমত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু করেছেন তা যেন বাকি থাকে,
বাকি পর্যন্ত। জি জি জি,
আরেকটা হিকমত এটা এসেছে,
জি,
যে যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির দৃষ্টিতে পানির মধ্যে যে মাছগুলো রয়েছে, শুধু মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যায়,
অন্য কিছু খাওয়া যায়,
তাও মাছ যদি পানির মধ্যে মারা গিয়ে এটা উল্টে যায়,
উল্টে যায়,
তাহলে সেটা আর খেতে পারবে না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তাআলার মাযহাবের মধ্যে মাছ ছাড়াও অন্য কিছু খেতে পারে,
কিরকম মানে একটা বিষয় বর্ণনা করেছেন,
মানে আমরা তো হানাফি মাযহাব যারা আছে শুধু মাছটাই খেতে পারে, পানির মধ্যে অনেক কিছু আছে না,
জি জি,
পানির মধ্যে অনেক কিছু থাকে,
অনেক ধরনের পোকামাকড়,
অনেক ধরনের প্রাণী বসবাস করে, আমাদের নিকট শুধু মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যায় হানাফি মাযহাবের, কিন্তু শাফি মাযহাবের মধ্যে মাছ ছাড়াও আরো অন্যান্য প্রাণী, অনেক কিছু প্রাণী
নির্দিষ্ট করেছে,
তো এটার কারণ হচ্ছে অনেক শাফি রহমতুল্লাহ তখনও এখনো এরা সমুদ্রের তীরবর্তী তাদের বসবাস,
বসবাস, আচ্ছা,
এখন তারা শুধু মাছের উপর ডিপেন্ড করলে হয়তো তাদের জীবিকা খানা হওয়াতে তো অনেক সমস্যা হতো।
আচ্ছা,
এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও কোরআন সুন্নাহ থেকে ওটা খাওয়া জায়েজ করে, এটা ফায়দা হয়েছে কিছু অনেক মুসলমানের, এটা মাছ ছাড়াও অন্য কিছু খাওয়ার সুযোগ হয়েছে, জায়েজ হয়েছে তাদের, এটাও একটা হিকমত। আরেকটা বিষয় হচ্ছে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন যে 4 মাযহাব 4টা যেটা হয়েছে এটার মধ্যে কোনো দুশ্মনী নেই,
দুশ্মনী নেই,
কোনো, এরা এক ভাইয়ের মতো,
অবশ্যই
একদম নিজের মায়ের সহোদর ভাইয়ের মতো,
অবশ্যই,
এবং এদের যারা মান্য করে যারা অনুসারী, এদের মধ্যে কোনো ঝগড়া নেই,
কোনো ঝগড়া নেই। কোনো
হারাম শরীফের মধ্যে একটা সময় ছিল চার মাযহাবের চারটা মুসল্লা ছিল,
সুবহানাল্লাহ সুবহান।
আর যদি এদের মধ্যে দুশ্মনী থাকতো, আমি এখন বললাম যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরিদের কাছে,
জি জি জি,
ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসে গেছে,
হাদিসে
যদি দুশ্মনী থাকতো ওনার ব্যাপারে, যদি কোনো ওনার অন্তরের মধ্যে বিদ্বেষ থাকতো,
বিদ্বেষ থাকতো,
তাহলে কখনো ইমাম আবু হানিফার কাছে উনি কৃষ্টি করতেন,
ওনার অনুসারীর কাছে কখনো যেতেন না,
শিক্ষা না, শিক্ষার জন্য ওস্তাদ বানাতেন না,
বানাতেন না অবশ্যই।
এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু ওস্তাদ,
ওস্তাদ সুবহানাল্লাহ।
এবং এমন কোন ওনার লেখা আছে যে এমন কোন ওয়াক্ত নাই, এমন কোন সময় নাই, বারবার উনি ইমাম শাফি রহমতুল্লাহ দোয়া করতেন না।
হাই
ছেলে জিজ্ঞেস করলাম আপনি বারবার ওনার জন্য কেন দোয়া করেন,
আচ্ছা
তো উনি হচ্ছে উম্মতের জন্য সূর্য, এবং ওনার যে হলে ওনার জন্য দোয়া না করে কার জন্য,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি একটা মাযহাবের কি প্রতিষ্ঠাতা,
আচ্ছা
উনি কোন মাসালার মধ্যে যখন আটকে যেতেন, উনি ইমাম আজম রহমতুল্লাহ তাআলার মাজারের পাশে গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন এবং ওনার উসুলা দিয়ে দোয়া করতেন,
বলতেন
যে মাসালা কঠিন মাসা এটা আমি বুঝে চলে আসতাম
আল্লাহ।
এবং ওখানে যাওয়ার পর মানে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আমি আমার মাজহাব অনুযায়ী যে নামাজ পড়া আমি যে তরিকা রেখেছি ওই অনুযায়ী আমি নামাজ পড়তাম না, আগে যেতেন না,
আল্লাহ
এমন তাজিম করতেন,
সম্মান করতেন, কেমন
এমন সম্মান, উভয় ওরা যখন মাসআলা নিয়ে যখন বহস করতেন ওনাদের মধ্যে তর্ক বিতর্ক, মানুষ মনে করতো এর মধ্যে কোনো কিছু আর কোনোদিন কি কথাবার্তা হবে না,
আচ্ছা
মানে কিন্তু পরক্ষণে যখন তারা একে অপরকে সম্মান দেখাতে,
আল্লাহ
এটাও আল্লাহ তাআলার একটা রহমত যে ইখতিলাফ উম্মতি রহমাতুন, যে আমার উম্মতের মধ্যে যে ইখতিলাফ হবে এটাও একটা রহমত, ইখতিলাফ মানে আকীদাগত বিষয় না, এই যে মাসালাগত এগুলি আমাদের হাদিস কোরআন নিয়ে বিভিন্ন মাসালা দিয়ে তর্ক, এটা একটা রহমত,
রহমত
সুবহানাল্লাহ, একটা রহমত। তো এর দ্বারা কোনো কোনো মানুষ যে আমরা কনফিউশন সৃষ্টি করে,
সন্দেহ হয় একটা বিষয়,
ইসলামিক আমরা এত আমরা হাদিস শুধু হাদিস কে মানবো, কেউ বলে আমি কোরআন কে মানবো, এরা এরা সবাই কোরআন হাদিস থেকে মানায়, এবং এরা
তো কোনো নিজ থেকে কোনো কিছু নয়,
ওদের ভাষায় বলছে আমার যে মশলা বর্ণনা করেছি এটার পরে যদি কোনো একটা সহি হাদিস, সহি বলতে অনেকে আবার যারা ইলমে দিন নাই তারা বলবে সহি মানে এটা এটা বিপরীত হচ্ছে ভুলটা, সহি মানে এটা হচ্ছে একটা হাদিস শাস্ত্রের কি পরিভাষা,
পরিভাষা
এতগুলো এগুলি শর্ত যদি পাওয়া যায় এটাকে সহি বলা হয়, কতগুলোকে বিভিন্ন মদল হাদিস আছে, বিভিন্ন ধরনের হাদিস হাদিস আছে, তো এই যে হাদিসগুলো একটা পরিভাষা, জয়ীফ একটা পরিভাষা, এটা সহি একটা হাদিস
পরিভাষা, কয়টা হাদিসকে নামকরণ
করা হয়েছে, যে আমার যে মাসালা বর্ণনা করেছে এটার পরে যদি তোমরা কি পাও, যদি কোনো সহি হাদিস পাও এটার জন্য কোনো আরো এর সাথে মজবুত দলিল পাও,
আচ্ছা
তাহলে ওইটাকে গ্রহণ করো আমারটা ছেড়ে দাও,
হায় আল্লাহ।
এবং এটা হয়েছেও, এটাকে ছেড়ে দিয়ে হাদিসের উপর, এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন এই এটাই হচ্ছে আমার মাজহাব,
আচ্ছা
অর্থাৎ সহি মাজহাব উনি উসুল বর্ণনা করে দিয়েছেন, যারা মাজহাব যারা মুস্তাহিদ হয়, মুস্তাহিদের ছয়টা ক্যাটাগরি আছে, ওনার হাতে ফার্স্ট যাদের থেকে ওরা উসুল বানিয়েছেন, ওই উসুল অনুযায়ী পরবর্তী যারা ফিকার মাসালা মাসালে বর্তমান পৃথিবীর শেষ পর্যন্ত নতুন মাস হলো, ওই উসুল অনুযায়ী কোরআন হাদিস থেকে বের করার একটা থিওরি ওরা ওনারা লিখেছে,
আচ্ছা
ওনারা যদি না লিখতেন আমরা এখন অনেক
মানুষ তো আজকে
বুঝতে পারতাম,
বুঝতে পারতাম অবশ্যই।
ওনারা প্রথম ক্যাটাগরি এগুলি ছিলেন
যারা যাদের মাধ্যমে আমাদের হাদিস সম্পর্কে,
ওনারা উসুল তৈরি করেছেন যে সহি হাদিস পাওয়া যায় তাহলে আমার মশলাটা চেঞ্জ করে সহি হাদিস করো, এটা যদি কেউ যদি না করে হাদিস যদি না করে যদি ইমাম আজম এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বা অন্য কারো মানে তাহলে এটা মাজহাবেতে মানা হলো না, ওনারা তো উসুল বর্ণনা করে দিলেন কি
আমারটা থেকে, যদি
এখন যদি আমাদের কনফিউশন সৃষ্টি আমরা হাদিস কে মানবো, ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলার সাগরীদের সাগরিদ হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম আজম আবু হানিফার সাগরীদের সাগরিদ হচ্ছে কে ইমাম বুখারী রহমতুল্লাহ, অনেকে বলে বুখারী শরীফ
এটাকে মানবো এটাকে,
অনেক বুখারী শরীফ সাথে বুখারী শরীফের আগে এরা হাদিস
সাগরীদের সাগরিদ, তাহলে
ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ইমাম বুখারী রহমতুল্লাহ এর ওস্তাদ,
ওস্তাদ
উনি কত লক্ষ হাদিস থেকে 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সেখান থেকে 40,000 এতে হাদিস সংকলন মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বল লিখেছেন, হাদিস শাস্ত্র লিখেছেন, ওনার হাদিসের উপর অনেক গবেষণা করেছেন।
ওনাদের কথা না দেখে এদিকে আমরা
আমরা শুধু ওই এখানে গেছি ইমাম বুখারী রহমতুল্লাহ, শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ ওনার কিতাবটা অনেক ক্ষেত্রে আমরা ওইটাকেও শ্রদ্ধা করি,
অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে।
আমরা এটাও না যে ইসলামের মধ্যে কি নাই, এই চার মাজহাব মানা মানে এই পর্যন্ত কোন মাজহাবের অনুসারীদের মধ্যে কি হয় না, মারামারি
মারামারি
হিংসা বিদ্বেষ কখনো হয় না,
যে অবশ্যই।
তো এগুলি আমাদেরকে বোঝার,
অবশ্যই আমাদের যে মাজহাবের গুরুত্বটা আসলে দর্শক হুজুর এতক্ষণ বর্ণনা করলেন যে চার মাজহাবই হক, এবং ইনাদের ইনাদের নিজেদের মধ্যে কখনো কোনো বিদ্বেষ ছিল না, বরঞ্চ নিজে নিজেরকে ওনাদেরকে একে অপরকে উস্তাদ বানিয়েছেন, ইনাদের দরবারে গিয়ে দোয়া করে নিজের সমস্যার সমাধান নিয়েছেন, এবং ইনাদের অনুসারীদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু হয়তোবা যারা আজকে আমরা সন্দেহ করি সেই সন্দেহটা দূর করার জন্য হুজুর এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের কাছে তুলে ধরলেন যে না, সকল যে চার মাজহাব রয়েছে সে চার মাজহাবই হক রয়েছে। এবং মাশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার পরিচিতি সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো যে ইনার দাদা জান ও কেমন বড় বুজুর্গ ছিলেন, এবং ইনার আব্বা জানও মাশাআল্লাহ কেমন বুজুর্গ ছিলেন, সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হচ্ছিল। আমাদের অপর মোবালিকের দাওয়াত ইসলামে আমাদের হাসান ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। হাসান ভাই, আপনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির ইনার জীবনের কোন দিক আমাদের আজকে দর্শকের কাছে তুলে ধরবেন?
মাশাআল্লাহ, মারহাবা। আমার সালাউদ্দিন হুজুর খুব সুন্দর বিস্তৃত আলোচনা করেছেন, যেখানের মধ্যে একের অধিক বিষয় উনি নিয়ে আসছেন। তার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা, হ্যাঁ, তারপর আবার এখানে আরেকটা জিনিস মিলে আছে, সেটা হচ্ছে যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার বাল্যকালের যে সিচুয়েশন, যেটা মুহূর্ত, সেটা কিন্তু অনেকটা আমার গোসে পাকের সাথে মিলে যায়।
সুবহানাল্লাহ।
যেমন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার ছোটবেলায় আব্বা জান ইন্তেকাল করেন, এরপরে ইনার মমতাময়ী মা দায়িত্ব নিয়ে ইনাকে পড়ালেখা এবং ইনাকে আপনার আখলাক চরিত্র এগুলো যে সুন্দরভাবে শিখিয়েছেন,
ঠিক
এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে যে যারা আমাদের মারা আছেন, তারাও যদি দায়িত্ব মনে করে ছেলের বরণ পোষণের দায়িত্বে নিজেও নেন, এবং ছেলেকে
সুশিক্ষা, যেটা
সুশিক্ষা, হ্যাঁ, শুধু বই পুস্তকের শিক্ষা নয়, বরঞ্চ আখলাক চরিত্র এই শিক্ষাগুলো যদি পারিবারিকভাবে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা ছেলেই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার সুগন্ধে সুবাসিত হবে। আরেকটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে পূর্বের জিনারা বুজুর্গগণ ছিলেন, তিনারা একে অন্যকে মহব্বত করতেন, একে অন্যকে সম্মান প্রদর্শন করতেন। যেমনটা শুনলাম যে যখন কোনো জটিল বিষয় চলে আসতো, বুঝে আসতো না, তখন তিনারা মাজার শরীফে গিয়ে জিয়ারত করতেন, আর 2 রাকাত নফল নামাজ আদায় করে ওই সমস্যার হাল বের করতেন, এবং আল্লাহ তাআলা ইনাদেরকে ওই সমস্যার একটা ফলাফল দিয়ে দিতেন।
মানে
এখানে আমার আপনার জন্য একটা শিক্ষার, একটা যদি মাজারে পাখের মধ্যে আমরা যদি উপস্থিত হই এবং নামাজ পড়ে যখন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তা ওই প্রার্থনাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
সুবহানাল্লাহ। আমাদের বান্দার উসিলায়,
জি জি, বান্দার উসিলায়, কারণ নেক বান্দাদের অবস্থানটাই আল্লাহ তাআলার দরবারে এমন। তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখা উচিত, যাদের এখনো আমাদের ইলম নেই এই বিষয়ে, যারা আমরা এখনো ভুলের মধ্যে রয়েছি, তাদের উচিত এই ভুল থেকে আমরা যাতে বেরিয়ে আসি, এবং কোনো জটিল বিষয়, জটিল রোগ বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা যাতে ওলিয়ে কামিলের দরবারের মধ্যে হাজিরে দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাই ইনার যে বিষয়গুলো আসছে, যে তন্মধ্যে ইনার এরকম মকান, এরকম আল্লাহ তাআলার দরবারে ইনার অবস্থান কেন আসছে, কারণ প্রত্যেক কিছুর মূল হচ্ছে ইবাদত। কারণ ইবাদত ব্যতীত, নামাজ ব্যতীত আল্লাহ তাআলার ভুলি হওয়া, আল্লাহ তাআলার মকবুল বান্দা হওয়া পসিবল না। তো এরকম আসছে, এটা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ তাআলার দরবারে নিজের
অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম উপায় এটি রয়েছে। মাশাআল্লাহ, ইবাদতের মাধ্যমেও অনেকে আল্লাহ পাকের দরবারে যে কবুল হওয়া,
জি
মাশাআল্লাহ।
হযরত আব্দুল্লাহ বিন ইমাম আহমদ, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার ছেলে রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে আমার সম্মানিত আব্বাজান প্রতিদিন এক মঞ্জিল কোরআন করিম কি করত, তিলাওয়াত করত, এবং প্রতি 7 দিনে এক খতম কোরআন শেষ করতেন, কোরআন পাক আদায় করতেন। তো শুধু যে দিনের মধ্যে এমনটা নয়, বরঞ্চ তিনি প্রতি রাতেও এক মঞ্জিল করে তিলাওয়াত করতেন এবং প্রতি সাত রাত অন্তর অন্তর এক খতম কোরআনের পাকে তিলাওয়াত করতেন। এগুলো হচ্ছে শুধু উনি ফিক্সড করছে যে উনি কি করবে, কোরআন তিলাওয়াত করবে। এছাড়া নামাজের মধ্যে উনি কোরআনে পাকের তিলাওয়াত করছে, এরকম অসংখ্য ইবাদতের মধ্যে উনি সবসময় সামিল থাকতেন। আরও এরকম আসছে যে তিনি রহমতুল্লাহি আলাই ইশার নামাজের পরে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিতেন এবং অতঃপর উনি পুরো রাত সকাল অবধি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এর দ্বারা বোঝা গেল এমনি এমনি আল্লাহ তাআলার নেক বান্দা হওয়া, মুজাদ্দিদ হওয়া, এমনি এমনি ওলিয়ে কামিল হওয়া পসিবল না। আল্লাহ তাআলার যার অন্তরের মধ্যে ইশক মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, যার অন্তরের মধ্যে খুদাবিতি আছে, ওদের দ্বারাই মূলত এই জিনিসগুলো সম্ভব। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমাদের যে চারজন ইমামগণ রয়েছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক বেশি তাকওয়াবান ছিল, ফরহেজগার ছিল। তাহলে কাউকে খুটু করা, কাউকে বড়ভাবে উপস্থাপন করা এটা সম্ভব আর নয়। যদি আমাদের মনের মধ্যে এই ধরনের কোনো খেয়াল আসে, আমাদের ইস্তিগফার করা উচিত। কারণ প্রত্যেকেই ইবাদতের মধ্যে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছিল। আরও আসছে এরকম যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার ছেলে বলছে যে আমার সম্মানিত পিতা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা লোকদের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই সম্প্রদায়ে, ওই সমাজের মধ্যে যতগুলো ব্যক্তি ছিল তার মধ্যে উনি সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিল। অর্থাৎ ধৈর্যশীল হওয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার উলিগণের এবং মুকবুল বান্দাগণের একটা বৈশিষ্ট্য বা গুণ। এবং আরও আসছে এরকম, তাকে মসজিদ, জানাজা এবং কোনো মুসলমানকে সমবেদনা জ্ঞাপন করা, এই কাজগুলোর মধ্যে ওনাকে কি করতো পাওয়া যেত। এগুলা ছাড়া অহেতুক কথাবার্তা, অহেতুক ঘোরাফেরা করা, বাজারে ঘোরাফেরা করা, এগুলো তিনি পছন্দ করতেন না। আরো আসছে যে তিনি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেমন কথা, আউলিয়ে কিরামের কেমন বৈশিষ্ট্য! এক একজন আউলিয়ে কিরামের আমরা যদি জীবনী আমরা অধ্যয়ন করি, যেমন আসছে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই, ইনি প্রত্যেকদিন 600 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাহলে মানে দেখা গেল ইনারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন।
নফল নামাজের ক্ষেত্রে ইনারা কখনো পিছিয়ে নেই, মানে এক একজনে 100 রাকাত 1000 রাকাত ইনারা জীবনের মধ্যে আমরা দেখতে পাই। এবং আপনি যেটা বললেন মাশাআল্লাহ, হাসানবা থেকে দর্শক আমাদের শোনার সৌভাগ্য হচ্ছিল আমাদের যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইবাদত সম্পর্কে, ইনি কিভাবে কোরআন পাকের আশিক ছিলেন, আল্লাহু আকবার, কোরআন পাকে কিভাবে তিনি তেলাওয়াত করতেন, আরো ইনশাআল্লাহ ইনার থেকে ইবাদত সম্পর্কে আমরা শুনবো, জানবো। আসলে আপনার থেকে আরো জানবো ইনশাআল্লাহ। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, তারা আমাদেরকে SMS করছেন, তারা মাশাআল্লাহ অনেকে কলও করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। তো SMS অ্যাড করবো, যেমনটা এক দর্শক আমাদেরকে ডোমার তানা থেকে SMS করেছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু, মাশাআল্লাহ একটি গজল শোনার জন্য অনুরোধ জানিয়েছেন। তো আমাদের সাথে আলী হামজা ভাই রয়েছেন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব আমাদের আলী হামজা ভাই থেকে আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। মুন্সিগঞ্জ থেকে আশরাফুল ইসলাম ভাই SMS করেছেন, আজকের অনুষ্ঠান ওলি আল্লাহ স্মরণে দেখছি মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আমি জানতে চাই ওলি আল্লাহ এর আলোচনা করার ফজিলত কি? তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। কেননা যেখানে ওলি আল্লাহ আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, আমাদের গুনাহের মাগফিরাতের একটি মাধ্যম রয়েছে আলহামদুলিল্লাহ। আরও শুনবো ইনশাআল্লাহ। অপরাজিত দর্শক, তাও তিনি আমাদেরকে SMS করেছেন, দিনাজপুর থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। তিনিও আমাদেরকে অনুরোধ করেছেন যে নাত শরীফ শোনার ব্যাপারে। তো আসুন আমাদের আলী হামজা ভাইয়ের কাছে যাব, আলী হামজা ভাই থেকে কয়েকটি নাত শরীফ শুনবো ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু দর্শক ফেসবুকে আমাদের সাথে রয়েছে, তাদের কিছু কমেন্ট অ্যাড করে নিই। যেমনটা মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি সালাম দিয়েছেন, তিনি লিখছেন, ওমান থেকে দেখছি মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান, সবাইকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ ইসমাইল ভাই আমাদের সাথে রয়েছেন, আর অনেক দর্শক মাশাআল্লাহ যারা আমাদেরকে কমেন্ট করছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম প্রতিদান নসিব করুক। হামসব একটি কালাম বা নাত শরীফ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, السلام عليهم يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله چوکھری تارا نام محمد چوکھری تارا نام محمد منیر جالا نام محمد چوکھری تارا نام محمد منیر جالا نام محمد صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ دولت جو دی چاہ نیر دولت جو دی چاہ جہانے بڑو وظیفہ نام محمد کے نو مسلمان ہو بے نغربان کے نو مسلمان ہو بے نغربان خدا رے پیو نام محمد صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا محمد اللہ تعالی سلام علیک یا حبیب اللہ ہو بیش شوفل اوبھے جہانے ہو بیش شوفل اوبھے جہانے دن رات جے جو پہ نام محمد صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ رضا رے پروتی قربان یامی رضا رے پروتی قربان یامی جین شکھا لے نام محمد صلی اللہ علیک یا وسلم علیک یا حبیب اللہ صلی علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ
سبحان اللہ ماشاءاللہ প্রিয় দর্শক, আলোচনা করছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনাকে ঘিরে। হাসান ভাই, আপনি বর্ণনা করছিলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদতকে ঘিরে, বা আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে হাসান বলেন যে ইনার থেকে ধৈর্য, যে ধৈর্য ব্যাপারটা যে আমরা যদি আউলিয়া কেরামের জীবন দেখি, হুজুর ইনাদের জীবনেতে ইনারা অনেক ইসলামের জন্য অনেক কিছু স্ট্রাগল তারা করেছেন, অনেক ত্যাগ, নিজের পরিবার ত্যাগ, নিজের চাওয়াকে ত্যাগ, নিজের আশাকে ত্যাগ, একমাত্র দীন ইসলামকে কামিয়াব, দীন ইসলামকে সঠিক পথে নিজেকে রেখেছেন এবং মানুষকে রাখার চেষ্টা করেছেন, যেন দিন যেন কখনো নিবে না যায়, সেই দিনকে উজ্জ্বল নক্ষত্র আলোকিত করার জন্য তারা কত ত্যাগ কত কষ্ট তারা করেছেন, সেটা কিন্তু ইনাদের জীবন থেকে আমরা পাই। এ বিষয়ে হুজুর আপনি কি বলবেন আজকে?
সবর যেটা সেটা আমাদের দুনিয়াতে জি দুনিয়াবি মেশাল দিয়ে যুগে আমরা স্বর্ণ যেটা বলি,
আচ্ছা
এটাকে অনেক মূল্যবান মনে করি। স্বর্ণ এটা হয়েছে কিভাবে?
অনেক কষ্ট,
অনেক স্ট্রাগল স্বর্ণের উপর গেছে।
অবশ্যই অবশ্যই, এর পিছনে কত মানুষের জীবনও চলে যায় হুজুর। তারা
একটা মুক্তাকে নেওয়ার জন্য ডুবুরিরা কত কষ্ট করে,
কত কষ্ট করে।
তো আল্লাহ তাআলার যে প্রিয় পাত্র হবে সে সবর আসবে না। এটা তো কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা এটা কোন এরশাদ করে যে আমি পরীক্ষা নিব মানুষ থেকে, জান মাল সন্তানের নোকসান ইত্যাদি দিয়ে। তো এদের বড় বড় যারা আম্বিয়া কালাম আলহিম সালাম থেকে শুরু করে সাহাবায়ে কালাম আলহিম রিদওয়ান আহলে বাইতে রসুল আলিয়া কালামের জীবনে এটা অংশ যে তাদের জীবনে স্ট্রাগল করা।
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ।
এই সবরকে এরা অবলম্বন করে আল্লাহ তাআলার নৈকট্য। এই জন্য ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর এখানে বলেছে, যারা কামিয়াব লোক যারা সফল কাম হয়েছে এরা কারা? যারা আমলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর। ঈমান এনেছে, আমল সালে করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং সবর করেছে,
ধৈর্য ধারণ করে,
ধৈর্য ধারণ।
কিন্তু আজকে আমরা হচ্ছে এই ধৈর্য ধারণের ক্ষেত্রে আমরা অনেক সময় যখন ইসলামের আমলের দিকে যাই বা বিভিন্ন ক্ষেত্রে বা আমরা এরকম ধৈর্য বিষয়টা আমাদের নেই বলে আমরা ইসলাম থেকে অনেক সময় দূরও সরে যাই। কেউ কোনো কিছু বলে
প্রতিটা ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে। আর ইবাদত বলতে যেগুলো কোরআন তেলাওয়াতের কথা আছে, বিভিন্ন ধরনের কথা আছে, সেগুলো ইবাদত। সবর তো এর থেকে বড় ইবাদত।
সুবহান সুবহান অবশ্যই,
যে প্রত্যেকটা জিনিসের একটা সব নির্ধারণ করা, কিন্তু সবরের কোন নির্ধারিত সব নাই।
আল্লাহ
বেগাইরে হিসাব দেওয়া বলছে।
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ।
তো এই জন্য ওলিয়ে কেরাম এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্ট উপর সন্তুষ্ট থাকা,
এটা কিন্তু অনেক বড় নিয়ামত।
এটা আল্লাহ তাআলা যা যে অবস্থা রেখে সেটার উপর সন্তুষ্ট থাকা, এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত।
যে শুকরিয়া জ্ঞাপন করা,
আমরা যে ওনার জীবনে হলো 2 বছর বা 3 বছরের মধ্যে ওনার আব্বা জান ইন্তেকাল করেন, ওনার মা কত বড় নেককার ছিলেন।
আল্লাহ
কথা প্রসঙ্গে এসেছিল যে নেককার না হলে ওনাকে ওই পথে আনতেন না,
আনতেন না।
এটা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আজকাল আমাদের সন্তান হলে এদেরকে আমরা, ওরা তো কিছুই বোঝে না।
জি,
তো সন্তানের মধ্যে যে একটা প্রেরণা সৃষ্টি হয়, জজ্বা সৃষ্টি হয়, এটা মা বাপ থেকে পরিবার থেকে সৃষ্টি হয়,
সৃষ্টি হয়
মা বাবা এটা থেকে। বুদ্ধি হওয়ার সাথে সাথে কথা যখন মুখ গুলি ফুটতেছে তখন থেকে যদি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তাদের মুখ দিয়ে পাইলট হবে এটা হবে, ওরা তো কিছু বোঝে না। যেটা শুনছে আমি পাইলট হবো, ইঞ্জিনিয়ার হবো, মাস্টার হবো, ডক্টর হবো, এগুলো কিন্তু ওনার গরত এমা মাহমুদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি, উনি যখন মা আপন ঘরের মধ্যে ইলমে দিনা আলোচনা শুনেছেন, অনেক সময় এমন হতো ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলা মাদ্রাসায় যাওয়ার জন্য এখনো আজান হয়েছে মাত্র বা অন্ধকার বের হতে চাইছেন, মা ধরে রাখতেন,
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
একটু আলো হোক,
আচ্ছা
বাইরে মানুষ চলাফেরা করুক, তারপরে
এত মহব্বত ছিল,
এত ইলমে দিনের জন্য মানে পাগল ছিল।
সুবহানাল্লাহ,
এক একটা হাদিসের জন্য কত দূর দূর পর্যন্ত সফর করতেন
ছোটকাল থেকে। এটা
ছোটকাল থেকে উনি ইলমে দিনের জন্য এত পাগল ছিলেন, এমনকি এক সময় মক্কা শরীফের মধ্যে ওনাদের অবস্থান হয়েছে। তো একজন আবদুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহ উনি বলেন, উনি সেখানে হযরত আবু বকর বিন সামা রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি থাকতেন ওনার ঘরে। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি গেলেন, ওনাকে দেখে ওনার ঘরের যিনি ইয়া ছিলেন মহিলা ছিলেন, উনি বলছেন যে ওনার সন্তান দেখে উনি অনেক নেক কালো, ওনার খেদমত করো।
আচ্ছা,
উনি অনেক খেদমত করতেছে, খেদমত করার একদিন হলো কি ওনার ঘরের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলার অনেক আসবাবপত্র রাখছিলেন, এগুলো সবগুলো চুরি হয়ে গেছে।
আল্লাহ,
আমি বললেন যে আপনার তো জিনিস তো চুরি হয়ে গেছে। উনি বললেন আমার যে হাদিস লিখেছি খাতাগুলো কে আছে?
আচ্ছা,
এগুলো তো কে চুরি করবে,
এগুলো কি, এগুলো তো কোনো
মানে এগুলো থাকের মধ্যে তাহলে ঠিক আছে,
এটা আমার মানে প্রয়োজনে কোনটাকে দিয়েছে
দেখেন, ওগুলো হারে গেছে ওনার যে আফসোস নাই,
টেনশন নাই,
কিন্তু আফসোস করছে মানে চিন্তা ছিল ওটা আর ঠিক আছে কিনা, তখন এটা ঠিক আছে বলে তাহলে আমার কোনো
আসলে ইলমে দিনের খাজানা,
দিনের প্রতি তাদের অন্তরে স্পৃহা এমন ছিল।
সুবহানাল্লাহ,
এমন এয়া ছিল।
হুজুর একটা বিষয় এখানে সংক্ষিপ্ত আকারে বলবো যে অনেক সময় যে পরিস্থিতিটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ইনার মায়ের সাথে হয়েছিল, অনেক সময় এরকম অনেক স্ত্রী অনেক মহিলা হয়তো দেখতে পাচ্ছে, তারা যখন তাদের স্বামী ইন্তেকাল করে, তাদের সন্তানের মানে সঠিক যেটা পরিচর্যা, সঠিক যেটা শিক্ষা দেওয়া, বলে আমার ঘরে এখন ছেলেকে ছাড়ানোর মতো কেউ নেই, তখন দেখা যায় কি ছেলে যেমন তেমনভাবে ছোটোবেলা থেকে সে রাস্তাঘাটে ঘোরাফেরা বা যেমন সেভাবে কি চলাফেরা করে, অনেক সময় সে খারাপ রাস্তার মধ্যে ছোটোবেলা থেকে চলে যায়। তো এটা থেকে কিন্তু শিক্ষা নেওয়া তাদের উচিত।
হ্যাঁ, যারা আল্লাহ তো তাওয়াক্কুল করে যে অবস্থা রেখেছে সেটার উপর দিয়ে সন্তানকে মানুষ শুধু পয়সাওয়ালা হলে, টাকা থাকলে, ধন সম্পদ থাকলে মানুষ করে, এটা না। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জীবনে আমরা এক এক ধরনের শুনতেছি, তাদের জীবনে একই অনেকের জীবনে ঘটেছে।
জি জি জি,
এরা স্ট্রাগল করে, এটা বিভিন্ন মুসিবতকে সম্মুখে তাদের এসেছে, এটাকে দূর করে এরা সফল কাম হয়েছে।
এমন যেন না বলে যে আমার ঘরের এক স্বামী আমার ঘরের কত দেখুন মারা গিয়েছে, এখন আমরা কি করব। আল্লাহ ভরসা এবং আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখাই বিষয়টা যেন আমাদের না ছুটে, এটা আমাদের মন মানসিকতা হওয়া উচিত এই সময়ের মধ্যে। এই ধৈর্য ধারণ করা এটা কিন্তু উপযুক্ত সময় যেটা আমরা পাই।
ধৈর্য তো সফলতার চাবি কাঠি।
জি,
এটাই আপনাকে সবকিছু খুলে দেবে, এবং ইলমে দ্বীনের পথে চললে আল্লাহ তাআলার রহমত এমনিই আসবে।
সুবহানাল্লাহ,
রিজিকের মধ্যে বড়, আমলের মধ্যে বড়, সব কিছুর মধ্যে ঘরের মধ্যে রহমতে নাজেল হতে থাকবে।
জি জি,
কিন্তু আমাদের পথের বা সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। এখন যে মা বাবা গুলো সন্তানকে ইলমে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করবে,
জি,
যারা আখেরাত উদ্বুদ্ধ, তাদের মধ্যে ইলমে দ্বীন আছে কিনা,
হ্যাঁ,
তারা ওযু গোসল পাক না পাকি ইত্যাদি বিষয় যেগুলো আখেরাতের পথে হয় এগুলো সম্পর্কে তার জ্ঞান আছে কিনা।
জি,
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আমরা সন্তানকে আমরা কেমনে দেব।
জি,
তাই আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেভাবে সন্তানদের জন্য আমাদের শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে, সেভাবে মা বাবার শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আমরা যদি সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামের সাথে,
জি জি,
ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তবে এখানে একটা জিনিস মনে রাখতে, অনেকে বলতে শুধু আপনারা এলমে দিনের কথা বলতেছেন, আলেমে দিনের, শুধু সবাই আলেম হলে পৃথিবীটা চলবে কিভাবে? ইসলাম কি অন্যান্য এলেম অর্জন করা কি কি মানা,
ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো কি
মানা করে না?
মানা করে না, কখনো মানা করে,
কখনো মানা করে না। যদি মানা করতে আজকে মাদানী চ্যানেলে বসে আমরা দেখতেছি যারা এগুলি চালাচ্ছেন, যেগুলি করতেছেন, এগুলো কেমনে চলবে?
অবশ্যই।
তবে ধর্মকে, দিনকে প্রাধান্য দেয়া, ইলমে দিন আখেরাতকে ভুলে নয়, এগুলিকে অবলম্বন করে আমরা যদি দুনিয়াবি যে কোনো ডাক্তার এসে কি অন্যান্য যে কোনো কাজ শেখে আমাদের কোনো কি
সমস্যা নেই, কোনো
তবে দিন ভুলে গিয়ে আখেরাতকে প্রাধান্য না দিয়ে, আল্লাহ রসুলের কে প্রাধান্য না দিয়ে যদি আমরা ওদিকে পা ফেরাই, এটা আমাদের অ্যাক্সিডেন্ট। এটাকে বিজ্ঞানকে অস্বীকার করে না বা দুনিয়া অন্যান্য শিক্ষাকে অস্বীকার করে না, যেটা শরীয়ত সম্মত ইসলামের সাথে মিলে এগুলো সবকিছু করা যাবে।
জি,
তবে আলেমে দিন হবে এটা ফরজে কিফায়া। আর যেগুলি বেসিক জিনিস আমরা যেগুলো চলতে হবে, যেগুলো আমাদের জন্য করা ফরজ,
শিখা ফরজ, আমার জন্য
করা ফরজ, এগুলো শিখাও ফরজ,
অবশ্যই।
এগুলি শিখার জন্য এটা ওলামায়ে কেরামে বলেছেন এবং ওরা প্রচেষ্টা করে গেছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে প্রচেষ্টা করে যাচ্ছে যে আমরা এটার প্রতি আগ্রহী হয়ে, তাহলে আমাদের ঘরের মধ্যেও প্রশান্তি, আমাদের পরিবারের মধ্যেও প্রশান্তি, আমাদের এলাকা সমাজ সবকিছু পরিশুদ্ধ হওয়ার একটাই যে পথ, এটা হচ্ছে ইলমে দিন অর্জন করার।
অবশ্যই হুজুর, আসলে খুব সুন্দরভাবে আপনি বলছেন আমাদেরকে যে ইলমে দিনের গুরুত্বটা কিরকম, এবং কত আশ্চর্যকর বিষয় হচ্ছে দর্শক, একটা বিষয় আপনাকে যদি বলি, অনেক সময় যখন হঠাৎ কোনো বিপদ আসে না, এবং হঠাৎ কোনো কিছু হেরে যায়, যখন আপনার ঘরের মধ্যে হঠাৎ কোনো কিছু চুরি হয়ে গেল, তখন আপনি হঠাৎ আপনার মাইন্ডের মধ্যে চিন্তাটা চলে আসে, আপনার অমুক প্রয়োজনীয় জিনিসটাকে হেরে গিয়েছে কেন, ওটাকে কি অন্য কিছু বাদ দিয়ে আপনার অমুক স্থানে লুকিয়ে রাখা জিনিসটাকে খুঁজেন আপনি যে অমুক জিনিসটা আছে কিনা সহি সালামতে। তো আমরা আমাদের মনের মধ্যে কোন জিনিসটাকে বর্তমানে বেশি গুরুত্ব দিয়ে থাকি? আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা যখন বেড়াতে গিয়েছে, কোনো জিনিস সবকিছু যখন চুরি হয়ে গিয়েছে শুনেছে, আগে বলছে আমার অমুক যে হাদিস শরীফগুলো ইলমে দিনের এগুলো আছে কিনা, তাহলে বোঝা যায় ইনারা ইনাদের অন্তরের মধ্যে সবচেয়ে আগে প্রায়োরিটি কোনটাকে দিয়েছিল, ইলমে দিন, হাদিস শরীফ, দিন ইসলাম, এটাকে। যার কারণে ইনারা ইন্তেকাল হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে যাচ্ছে, এখন ইনাদের আলোচনা করে আমাদের গুনাহকে মাগফিরাত করার একটা মাধ্যম হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের শান, আল্লাহ পাকের ওলিদের কেরামত, যে ইনারা কত আল্লাহ পাককে খুশি করার পিছনে লেগে গিয়েছে। আর আজকে ইনাদের আলোচনা আমরা করছি, এবং ইনাদের ইবাদত নিয়ে কেমন, সুবহানাল্লাহ। আমাদের হাসান ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, হাসান ভাই, যে ইনাদের ইবাদতের কেমন মাত্রা ছিল, ইনারা কিভাবে আল্লাহ পাককে খুশি করার জন্য নফল নামাজ, শত রাকাত নফল নামাজ কোরআন পাকের তেলাওয়াত করতেন। তো আমাদেরও এরকম হাসান ভাই, যে কোরআন পাকের অনুসারী হওয়া, কোরআন পাক পড়ার মন মানসিকতা হওয়া উচিত, এ বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আপনি আর কি বিষয় তুলে ধরবেন আজকে?
কোরআন পাকের তেলাওয়াতের ফজিলতের বিষয় এভাবে আসছে কিতাবের মধ্যে, যে কাল কিয়ামতের দিন সবাই তো দাঁড়িয়ে থাকবেন, তখন কোরআন এক একজন ব্যক্তিকে ডাকবে, তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে বারী ইলাহি, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনে পাকে তাজিম করতো, তিলাওয়াত করতো, হ্যাঁ চুমো দিত, তুমি একে মাফ করে দাও এবং জান্নাতে পাঠিয়ে দাও।
সুবহানাল্লাহ,
সুপারিশ করতো যাতে
আল্লাহ
তাআলা বলবে হ্যাঁ ঠিক আছে, আমি তো সবকিছু দেখেছি, এই ব্যক্তির কোরআনের প্রতি মহব্বত ছিল, তাজিম ছিল এবং সে তাজিমের সাথে কোরআন করিম তিলাওয়াত করতো, আমি একে মাফ করে দিলাম এবং জান্নাতে তাকে প্যান করে দিলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আরেকটা ঘটনা এভাবে আসছে যে কোরআন করিমের যেহেতু ফজিলতের কথা আসছে, এটা আসা উচিত, কারণ এক সময় যখন আমরা আমাদের আব্বুদের সময় ছিল বা আগেরকার যে সময় ছিল, ছোটবেলায় মক্তবে আমরা দল বেঁধে যেতাম, পাড়ার প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা দল বেঁধে মাকতাবের মধ্যে যেতাম পড়ার জন্য, কিন্তু এখন এই বিষয়টা আস্তে আস্তে
কমে যাচ্ছে।
এখন সাতসকালে কিন্তু আপনি মানুষ দেখবেন, আমরাও সাতসকালে বের হতাম, এখন আপনি সাতসকালে দেখবেন কিন্তু দেখবেন যে মানে রাস্তার মোড়ে ভ্যান দাঁড়িয়ে আছে তাদেরকে কেজি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ কীভাবে মানুষদেরকে দিন ইসলামের কাজ খারবার থেকে পৃথক করে ফেলছে, তো সেজন্য এই বিষয়টা জানা জরুরি যে কোরআনুল কারিম কী কী কাজে আসে, এর ফজিলত কেমন। এক মহান বুজুর্গ রহমতুল্লাহ তাআলা উনি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, হঠাৎ করে দেখলেন যে একটা কবরের ভিতর থেকে একটা কালো জন্তু দৌড়ায় চলে যাচ্ছে। তখন ওই ওলি কামিল রহমতুল্লাহ আলাই ওই জন্তুকে থামিয়ে দিলেন এবং বললেন যে তুমি কে? তখন ওই কালো জন্তু বলল যে আমি আজাব, আমি এই ব্যক্তিকে আজাব দেওয়ার জন্য আসছি। তো বললো যে তোমার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে যে কি তুমি আজাব দিতে আসছো ঠিকই, কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি নিজে আজাবে
গ্রেফতার
হয়ে গেছো, এই অবস্থা কেন? তখন ওই জন্তু বলল যে আমি এই ব্যক্তিকে আজাব দিতে খবরে আসছি, কিন্তু এসে দেখলাম যে এই ব্যক্তি আমলনামার মধ্যে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াতের ওইখানে কি আছে, মানে উনি প্রতিদিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত
করতো,
আর এই ইয়াসিন শরীফ ওই কবরে আসছে এবং এসে আমাকে ধাক্কা দিয়ে কবর থেকে
বের করে দিয়েছে।
কুরআন করিমের কি ফজিলত,
শুধু
যে আযাব থেকে বাঁচাবে এমনটা না, কুরআন করিম যদি তিলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতও
বর্ষণ হয়,
তাহলে আমাদেরও উচিত আল্লাহ তাআলার কালাম আমরা যাতে তাজিমের সাথে পড়ার অভ্যস্ত হয়ে যায়। আরেকটা বিষয় যেটা আসছে আমার সালাউদ্দিন হুজুর যেটা বললো যে ইলমে দিন,
জি
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা ইনার জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব যে ইনি ইলমে দিনকে খুব বেশি প্রাধান্য দিত, প্রাধান্য দেওয়া উচিত, কারণ সব কিছুর মূল হচ্ছে জ্ঞান। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি সঠিকভাবে কোনো জিনিস পর্যালোচনা করা বলেন সঠিকভাবে অগ্রসর হওয়া সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমও নাজিল করেছেন যাতে একটা পথ যাতে তৈরি হয়ে যায় বা একটা পথ যাতে বের হয়, ঠিক তেমনি ইলম মানে হচ্ছে একটা পথ,
ইলম মানে নূরও বলা হয়,
নূরও বলা হয় অর্থাৎ রোশনি যেটা আপনাকে আলো দেখাবে, পথ দেখাবে।
জি জি,
তো এরকম আসছে যে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই এর শাহজাদা হযরত সালেহ আলাইহি রহমান বলেন, এক ব্যক্তি আমার সম্মানিত আব্বাজানের হাতে দোয়াত কলম দেখে জিজ্ঞেস করছে, হে আবু আব্দুল্লাহ, আপনি এত বড় মর্যাদার অধিকারী হয়ে গেছেন,
আচ্ছা
আপনি মুসলমানদের ইমাম ইমাম, তবু আপনার হাতে দোয়াত কলম, তখন কি জবাব দিলেন? তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই বললেন, দোয়াত কলম কবর পর্যন্ত সাথে থাকবে।
সুবহানাল্লাহ।
আরেকবার কি হলো যে ইনি এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইকে জুতা নিয়ে দৌড়াতে দেখলেন, মানে জুতা হাতে নিয়ে দৌড়াচ্ছে, তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে, তখন তিনাকে দাঁড় করলেন এবং জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ, মানে আপনি দৌড়াই কোথায় যাচ্ছেন, কতদিন বাচ্চাদের মতো দৌড়াই আর কতদিন ইলম অর্জন করবেন? তখন তিনি রহমতুল্লাহ তাআলা জবাব দিলেন যে মৃত্যু পর্যন্ত আমি এভাবে দৌড়াই দৌড়াই কি করবো, ইলম অর্জন করবো।
সুবহানাল্লাহ।
মানে ইলমের প্রতি তৃষ্ণা বলেন, ইলমের প্রতি পিপাসা ইনার ছিল, যার দরুন ইনি আজকে আমাদের চার মাযহাবের একজন।
আজকে আমরা কতজনে সকালে ঘুম থেকে উঠে আমার অফিসের টাইম খুব বেশি চলে যাচ্ছে, হ্যাঁ একেবারে দৌড়াদৌড়ির মধ্যে আমরা অনেক ব্যস্ত, হ্যাঁ হওয়া উচিত অবশ্যই, কিন্তু ইনাদের দৌড়ানির উদ্দেশ্যটা কেমন ছিল? হ্যাঁ ইলমে দিন শিকার জন্য কিভাবে দৌড়ে যাচ্ছিল, না সময় চলে যাচ্ছে আমার অমুক জায়গায় ইলমে দিন অর্জন করতে হবে। আজকে আমরাও দুনিয়াবি করে অবশ্যই করা উচিত, দুনিয়াবি করা ছাড়া তো আমাদের চলা সম্ভব না, কিন্তু করবো কতটুকু, যতটুকু আমার ইসলাম শরীয়ত আমাকে করতে বলেছেন। এত বেশি পিছিয়ে যেন লেগে না যায় যেন আমি ইলমের দিনটাকে ভুলে গিয়েছি। শুনলাম না যে কীভাবে ইনি ইলমের দিন শেখার জন্য দৌড়াচ্ছিল, আল্লাহ আকবার। আর আজকে আমাদের মধ্যে ইলমের দিন শেখার জন্য কেমন উৎসাহ রয়েছে দর্শক, কিছু তো আজকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার ইনার আলোচনা হচ্ছে, ইনার জীবনী থেকে বিশেষভাবে আমরা এই পয়েন্টটা নেওয়া হচ্ছে যে ইনারা ইলমে দিনের প্রতি কেমন মহব্বত ছিল, ইলমে দিন শেখার জন্য কেমন বেশি মন মানসিকতা ছিল, এমনকি দৌড়াদৌড়ি করার মধ্যেও লিপ্ত একমাত্র ইলমে দিনের ক্ষেত্রে, চুরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও প্রথম প্রাধান্য ইলমে দিনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দিন ইসলামের জ্ঞানের ক্ষেত্রে তারা প্রাধান্য দিয়েছে। তো আমরা কিভাবে এটা থেকে দূরে জান্নাত পাওয়ার আশা করতে পারি? অবশ্যই ইলমে দিন ছাড়া আমাদের আকিরাতকে কামিয়াব করা অসম্ভব রয়েছে, তাই আমাদের ইলমে দিনের উৎসাহ আমাদের মনের মধ্যে আনা উচিত এবং ইলমে দিনের প্রতি আমাদের মহব্বত থাকা উচিত। সালাউদ্দিন আপনার কাছে আসবে এই বিষয়ে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনি বলছিলেন যে ইনি ধৈর্য ধারণ ব্যাপারে স্ট্রাগল করেছেন, এই বিষয়ে যদি ইনার জীবনে কোনো ঘটনা বা কোনো
স্ট্রাগলের মধ্যে গিয়েছে। উনি তাকওয়া পরহেজগার করার ক্ষেত্রে ওখানে এটাকে অবলম্বন করার ক্ষেত্রে মক্কা শরীফে গিয়েছেন, ওখানে ওনার অভাব পড়ে গিয়েছে।
আল্লাহ
কি করবে, ওনার কাছে একটা বালতি ছিল, বালতিটা একদম কি ধার ধার মানে ওই কি বলে যেগুলা এটা জমা রেখে ওখান থেকে কিছু টাকা নিল, পরে টাকা পেলে
অভাবে কিছু নাই মানে
কিছু নাই, একটা বালতি ছিল, বালতিটা সবজি বিক্রেতা থেকে দিলেন
জি,
এবং ও থেকে কিছু টাকা নিলেন, পরে টাকাগুলি ফেরত দিয়ে বালতিটা নেবেন। যখন আবার টাকা ফেরত দিতে গেলেন তখন ওই সবজি বিক্রেতার কাছে একই ধরনের দুইটা বালতি ছিল।
আল্লাহ আকবার, এখন তো প্রয়োজন হচ্ছে না,
এখন বলছেন আপনার কোনটা আমি তো ভুলে গেছি, এখন এটা নেই। উনি বলছে এটা তো নিতে পারো, আমারটা নির্দিষ্ট করে বলতে হবে।
আল্লাহ,
নির্দিষ্ট ভুলে গিয়েছে না, তোমার টাকা তুমি না বালতিও নেবে না। উনি ও সবজি বিক্রেতা অনেক কি
মাসকারে পরে কি
না স্যার বন্ধা, আমি তোমাকে দেওয়া ছাড়া কি আপনাকে দেওয়া ছাড়া এটা ছাড়বো না,
ছাড়বো না।
লাস্ট উভয়ের মধ্যে সিদ্ধান্ত হলো কি এটা বিক্রি করে এটার টাকাগুলো সৎকার করে দেবে।
আল্লাহ,
এরকম টাকা অফার এর সাথে বড় বিষয় হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় একটা স্ট্রাগল এটা গিয়েছে যে ওনারা আল্লাহ এবং রসুলের পথে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনাদের অক্লান্ত পরিশ্রম, ইলমে দিনের প্রসার প্রসার, হাদিস শাস্ত্র এবং ওলামায়ে কেরাম বানানো, এগুলোর মধ্যে সারা জিন্দেগি
জি।
এক সময় গেল কিছু মশালা, কারণ ওই সময়কার শাসক দিনে ছিলেন, ওনার উপর নারাজ হয়ে ওনাকে বিভিন্ন ধরনের জেলখানার মধ্যে ছিলেন, দুর্যোগের কথা বলছেন, ওখানে ওনাকে এক এক প্রতি রাতের মধ্যে একশো শত শত প্রহার করা হতো।
আল্লাহ,
বলছেন যে ওনার প্রতিটা প্রহারের মধ্যে যদি কোনো হাতি কেমারতে হাতি পর্যন্ত চিৎকার করে উঠতো, হাতির তো স্বাভাবিক কোনো ছোটখাটো
কোনো
ইয়ার মধ্যে ওরা স্বাভাবিক ইয়া করে না, এত জোরে মারা হতো। যিনি মারছেন তিনি বলছেন যে আমি এত জোরে মারতো এটা হাতি পর্যন্ত চিৎকার করে উঠতো, ওনার মুখ দিয়ে কোনো যে ও শব্দ বের হয়নি বরঞ্চ এটা বের হয়েছে প্রতিটা শাবকের পর, যে যিনি আমাকে ইয়া করতেছেন ওনাকে মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। পরবর্তী যখন ওখান থেকে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, বলছে আপনি কেন ওনার জন্য দোয়া করছেন, আপনাকে এত জুলুম করছে, আমি এই জন্য জুলুম দোয়া করছি, আমাকে যিনি শাসন জুলুম করছেন যার হুকুমে আমারও শাস্তি হচ্ছে, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর।
হায়,
আমি কিয়ামতের দিন আমাকে যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আশীর্বাদ রাসূল ছিলেন,
আল্লাহ
জিজ্ঞেস করে আমার চাচার বংশধরকে তুমি মাফ করতে পারো না, এই জন্য আমি প্রতিটা ভারের সাথে যেহেতু আমি জুলুমের শিকার, এটা হক আমার উপর, তো আমি এটা মাফ করে দিচ্ছি।
সুবহানাল্লাহ।
এরপর ওনাকে ঘর গৃহবন্দী করে দেওয়া হলো।
আচ্ছা,
গৃহবন্দী, ওখানে কাউকে পড়াতেও পারবে না, ও কাউকে আসা যাওয়া কারো কোনো কোনো সংযোগ থাকবে না, ঘরের মধ্যে থাকবে। এখন একজন এলমে দিনের প্রত্যাশী, উনি অনেক দূর নিঃসাফর এই জাতি অনেক দূরে, উনি একজন মহাদেশে পড়তেছিলেন, তো ওনার আগ্রহ দেখে বল তুমি এখানে কেন পড়তেছো, তুমি বাগদাদে চলে যাও, এখানে কে আছে? ও বলছে এখানে মোহাম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলা আছেন, ওনার কাছে। উনি বলছেন আমি সমুদ্র পথে রওনা হন, রাস্তার মধ্যে সমুদ্র,
আচ্ছা আচ্ছা,
সমুদ্র অর্ধেক মধ্যে যখন গেছি দেখেন জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম,
আল্লাহ,
তখন দোয়া দরুদ পড়ছি, মনে হচ্ছিল যে আর জমিন দেখবো না, পানিতে আমার কি
এমন পরিস্থিতি,
এমন পরিস্থিতি। কিন্তু আল্লাহ তাআলার দয়া দোয়া পড়তে পথে একটা সমুদ্রের কিনারায় পৌঁছলে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, নামানোর পর যখন জিজ্ঞেস করলাম যে বাগদা কত দূর, বলা হল যে 700 মাইল মতো হবে, প্রায় 1.5 মাসের পর। তখন তখন আমার কাছে কোনো টাকা পয়সা না কিছু নেই, গাছের পাতা ইত্যাদি খেয়ে সংকল্পমাল যেতে হবে আমাকে,
যেমন করে হোক,
যেমন করে হোক, সে
যত দূরে হোক
যেতে হবে। উনি যেতে যেতে, ওনার নাম বকি উদ্দিন,
আচ্ছা,
উনি কষ্ট অবিষ্ট করে ওখানে চলে গেলেন। চলে গিয়ে যখন পৌঁছলেন বাগদাতে, এমন হয়ে গেলেন যে একটা গাছের নিচে, মানে উনি যেভাবে কোনো মানুষ পরে যায় বেহ সেইভাবে পরে যাবে, তখন একটু ঘুমানো। যখন উঠলাম তখন জিজ্ঞেস করলাম মাহমুদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলার বাড়ি কথা বল, কেন আমি এত দূর থেকে এসেছি এই কারণে এলমে দিন শিকার জন্য ওনার কাছে, ও তোমার আশা তো পূরণ হবে না।
আচ্ছা
কেন? ওনাকে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, ওনার
মাধ্যমে করা হয়েছে,
গৃহবন্দি করা হয়েছে, ওনার কাছে কেউ না যেতে পারে না, উনি কারো কাছে আসতে পারে। উনি এলমে দিন ওনার যে মজলিস ছিল, জামে মসজিদের মধ্যে যে হাজার হাজার মানুষ আসতো শিক্ষা গ্রহণ, এগুলি সব বন্ধ করে দিয়েছে।
হ্যাঁ,
উনি বলছে এখন আমার কি হবে, এত কষ্ট করে আসলাম, এরপরে
এত লম্বা সফর,
দেখেন এলমে দিন এর জন্য ওদের ছিল। লাস্টে উনি একটু বুদ্ধি বের করলো যে ওই এলাকার মধ্যে যে ভিক্ষুকের কেমন করে, উনি ভিক্ষুক সাজ, নিজের পাগড়িকে খুলে নিজের জামাকে ছিঁড়ে ছিঁড়ে উনি ভিক্ষুক সাজলেন।
আচ্ছা,
ভিক্ষুক সেজে যে সবার কাছে ভিক্ষা চাইতেছেন, ভিক্ষা চাইছেন, তো এরকম ভিক্ষা চাইতে 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 একজনকে জিজ্ঞেস করলো আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ ঘর কোনটা, কেউ দেখাই দিতে পারবে না, দেখাই দিলে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে।
আল্লাহ,
আচ্ছা ঠিক আছে তুমি দেখাই দিন আমাকে, তোমার সাথে চলে, যখনই ওনার ঘর আসবে উনি একটা ইশারা এমন দিবে যে আমি বুঝতে পারি উনি এটা
এটা ওনার ঘর বা বাসা,
এটা তো রাজি হলো। তো উনি ঘরটা চিনে নিলেন, পরবর্তী ভিক্ষুক সেজে সেজে বাজারে বাজারে ভিক্ষা আসতেন, সবাই ওনারও তখন যৌবনকাল, সবাই ওনাকে দেখতো কেউ দিত কেউ দিত না। যৌবনকাল, তোমার সাহিত্য আছে, তুমি ভিক্ষা
ভিক্ষুকের পরিস্থিতি তোমাদের মাঝে দেখতে
পাচ্ছ। ভিক্ষা করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ ঘরের দরজা যখন জোর জোর ডাক দিচ্ছেন, উনি বের হলেন, বের হল তুমি এখানে, উনি যখন দেখলেন তখন তো ওনার কান্না ধরে রাখতে পারছেন, যার জন্য আসলাম আজকে, কোনো বাহানা দিলে উনি একটা দেড়হাম নিয়ে দিতে যাচ্ছেন, হুজুর আমি এই দেড়হামের জন্য আসেন, আমি এত দূর থেকে এই পরিস্থিতি এটা নিয়ে এসেছি, শুনলাম এখানে নেই, এটা একটা বাহানা নিয়ে আসছি। তো বললেন তুমি এখান থেকে চলো, তোমাকেও শাস্তি
শাস্তি দিতে
হবে, তুমি শাস্তি পাবে, আমারও এরকম। তো হুজুর আমি প্রত্যেক দিন এইভাবে বিক্রি করবে আসবো, আপনি ভিক্ষা দিলে দেন না দেন না দেন, আমি তো আসল ভিক্ষা হচ্ছে এলমে দিন, আপনি প্রত্যেকদিন আমাকে একটা কি আদেশ শোনাবেন, আমি চলে যাব, কেউ বুঝবে না আমার ভিক্ষুকের বেশ আছে। তো ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ বললেন আমার সব কিছু বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে হাদিস শরীফ শেখানোর জন্য একটা আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা শুকর করে উনি কান্না শুরু করে।
আল্লাহ,
এইরকম এক বছর পর্যন্ত ওই বকিউদ্দিন রহমতুল্লাহ
প্রতিদিন আসতো,
আসতে একটা হাদিস শুনতো, উনি এটা শুনে চলে যেত। এক বছর পর যখন ওই খলিফা যিনি উনি মারা গিয়েছেন, মারা যাওয়ার নতুন খলিফা যখন হলো, উনি আবার ওনার ভক্ত ছিলেন, ওনাকে সবকিছু মুক্ত করে ওনার জন্য আরও বিশাল আকারের ইলমে দিনের মজলিস তৈরি করে দিলেন। যখন শুনলেন যে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল আবার কি ইলমে দিন শেখাচ্ছেন, চারিদিক থেকে হাজার হাজার মানুষ যারা ওলামায়ে কেরাম এসে এখানে উপস্থিত, এখন ওই যে উনি আসছেন উনি যেতে চাচ্ছেন, ওনাকে কেউ যেতে দিচ্ছেন না, মানে সামনে এত ভিড়।
আচ্ছা,
তখন মুহাম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ বললেন ওনাকে আগে দাও, উনি হকদার, সব গণনা বললেন, ওনাকে সামনে রেখে ওনাকে ভালোভাবে, উনি তো আমার আসল সাকিব।
সুবহানাল্লাহ,
ইলমে দিন এক তো শিখা আর শিখানোর শিখানোর স্প্রেহ কেমন ছিল, এভাবে ওনার জীবনের মানে কষ্টের উপর কষ্ট। এখানে আরেকটা ছোট্ট ঘটনা যেটা আমাদের জন্য কোনো উপকার, উনি একবার ইলমে দিন একটা হাদিসের জন্য একটা কোনো একটা জায়গার মধ্যে সফর করলেন, গিয়ে রাত্র হয়ে গিয়েছে।
জি,
রাত হয়ে যাওয়ার পর কোথায় থাকবে শীতকাল, একটা মসজিদে এশার নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, বললেন এখন কোথায় যাবো, মসজিদে থাকি শীতের কাপড় পরে। এখানে শুনলেন কিছু কিছুক্ষণ পর যে মসজিদে যারা ইয়া ছিল ইমাম মুয়াজ্জিন যারা ছিল, বললে এখানে থাকা যাবে না, বের হলো, বললে আমি দূর থেকে মোসাফির, কোথায় যাবো শীতের মধ্যে, কোনো কথা ওনার শুনলেন না, বের করে দিলেন।
আল্লাহ,
বের করে দেন, খুঁজতে 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 একটা রুটিওয়ালার দোকানে গেল, বললো আমি তোমার এখানে তোমার গরম একটু শীতের মধ্যে আমার গরমও লাগবে, তোমার এখানে থাকার সুযোগ হবে কি? উনি বললেন হ্যাঁ হ্যাঁ থাকো। তো উনি সবাইকে রুটি দিচ্ছেন, যা কাজ করছে প্রতিটা কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
তওবা করছে,
শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছে। এবং মুহাম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ ওখানে বসেও কি হাদিস পড়তেছে, যখন এটা দেখতেছেন বারবার কি আস্তাকুল্লা করতেছেন রুটি দেওয়ার সময়, রুটি মারার সময়, সব কিছুতে, তখন উনি এটা বন্ধ করে তুমি আমাকে গঠন, তুমি সবকিছু আস্তাকুল্লা করতেছেন।
হ্যাঁ,
তো ওই রুটিওয়ালা বললেন আমি এটা আমার সবসময়ের জন্য একটা আমার অজিভা হয়ে গিয়েছে, এটার কারণে আমি মুস্তাজাব দাওয়াত হয়ে গেছি।
সুবহানাল্লাহ,
আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা
কবুল করে নেয়।
আমি যেটাই দেখো তোমার প্রত্যেকটা দোয়া কবুল হয়।
আচ্ছা,
প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করে, শুধু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না।
কি দোয়াটা?
এই দোয়াটা কি? এই দোয়াটা হচ্ছে আমি অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবার দোয়া করছি, কেন কবুল হচ্ছে না জানি না। দোয়াটা হচ্ছে আমি শুনেছি ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওলি এবং ইমাম এবং মুহাদ্দিস, ওনার নামটা আমার আল্লাহর কাছে বলে ওনারকে যেন আমার একটু সাক্ষাৎ করিয়ে দেয়।
আচ্ছা,
ওনার যেন সাক্ষাৎ করে দেয়, এই দোয়াটা কবুল হচ্ছে না। আমি এখানে রুটির দোকানে আসার তো আমার কোনো, আমি একটা হাদিস অন্য কাজে এসেছি হাদিস সংগ্রহ করার জন্য, আমাকে মসজিদে থাকার কথা ছিল, এখানে থাকতে দেয়নি। আজকে তোমার দোয়া আমাকে তোমার দোকানে নিয়ে এসে, আমি আহমদ ইবনে হাম্বল, তো উনার আশা ছিল কাছে দোয়া করে ওনার কপালে চুমু দেবেন, পায়ে চুমু দেবেন, ওনার থেকে দোয়া নেবেন। এখানে এখান থেকেও আসতে ফারের ফুজিল, আমরা আল্লাহর কাছে অনেক কিছু করি কিন্তু নিজের গুনার কথা আমাদের স্মরণ থাকে না।
আল্লাহ,
আমরা সবকিছু করো আমার দোয়া কেন কবুল হচ্ছে না, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মিথ্যা গীবত চুগল করি, মানুষকে দোয়া দেয়া সবকিছু আছে, এরপরে আমার কি গুণা হয়ে গেছে আমার দোয়া কেন কবুল হয় না? আসলে নিজের গুণার কথা স্বীকার করে ইস্তেগফার করে আল্লাহ আরো গুণা থেকে বাঁচা। আমরা শুরুতেই আমার আলী হামজা ভাই গুণা থেকে বাঁচতে পারেন একটা ইস্তেগফার
করে,
যে গুণা থেকে বাঁচার আল্লাহ তাআলা তৌফিক না আমাদের পারবো না, কিন্তু নেকির করা সত্ত্বেও ওরা নেকির স্মরণ করতেন না, ওরা নিজের গুনাহের কথা স্মরণ করে
আল্লাহ গুণা থেকে বাঁচা যায় সেটা চিন্তা
করে, যা হয়ে গেছে এগুলি কবুল হয়েছে না হয়েছে, কিন্তু আমার গুণার অভ্যেস যেন চলে যায় এবং গুণা যেন আল্লাহ তাআলা হয় এটার চিন্তা ছিল। আর এই ইস্তেগফারের ফজিলত হচ্ছে মুস্তাজাব দাওয়াত হয়ে যায়,
মানে যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যেতে হয়। আর শেষ দোয়াটা কিভাবে কবুল হচ্ছে সোজা এখানে এনার ঘটনা দেখেন না, ইনি মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, এটা কিন্তু আল্লাহ পাকের একটা চাওয়া যে ওই ব্যক্তির দোয়াটা কবুল হতে যাচ্ছে। তা আমাদেরও অনেক সময় এরকম অনেক কিছু আমাদের যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, অনেক বড় বিপদ চলে এসেছে, হয়তো আমাকে কোনো কিছু ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম আল্লাহ পাকের প্রতি ভরসা করা যে আল্লাহ পাক হয়তো আমার চোখে দেখা যাচ্ছে এটা আমার জন্য খারাপ, যে আমার জন্য এটা এরকম হতে পারে, আমার জন্য এটা ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে আমার উত্তম ভালোটার জন্য আমাকে এই রাস্তা দিয়ে নেওয়া হচ্ছে, আল্লাহ পাকের প্রতি ভরসা করা, আল্লাহ আমার জন্য যা করছে এটার প্রতি সন্তুষ্ট থাকা, এটা চিন্তা বড় নিয়ামত আর কি হতে পারে। এবং হুজুরের আলোচনার মধ্যে অসংখ্য শিক্ষণীয় মাদানি ফল আমাদের জন্য রয়েছে, তার মধ্যে খুবই আশ্চর্যজনক ওইটাই বিষয়টা যেটা হচ্ছে ইনাকে এমনভাবে মারা হচ্ছে যে মায়েরগুলা একটা হাতিকে দিলেও সে হাতি পর্যন্ত আওয়াজ করবে, সেই জায়গার মধ্যে ইনি উফ আ কোনো আওয়াজ করছে না, কোন নিজের কোন শোক যেটা কষ্ট সেটার কোনো আওয়াজ করছে না, দোয়া করছে
মানুষকে মাফ করে দিচ্ছে,
দোয়া করছে আর মাফ করে দিচ্ছে,
মাফ করে দেওয়া, মাফ করার অভ্যাস আমাদের থাকা উচিত।
হ্যাঁ,
মানুষকে মাফ করে দেয় এটার মধ্যে অনেক খুশি।
এক আল্লাহ শুনেছিলাম যে ইনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো আমলের কাছে বিশেষ আমল ছিল, ইনি প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিতেন। এই
আমাকে যে কষ্ট দিচ্ছে দিয়েছে এবং ভবিষ্যতে এমনকি আমাকে কেউ যদি
মেরেও ফেলে,
মেরে ফেলে শহীদ করে ফেলে,
শহীদ করে
ফেলে, সে যদি ইমান নিয়ে যায় আমি তাকে সারা জান্নাতে যাব না।
আল্লাহ সুবহানাল্লাহ, এটা কিন্তু কোন অনেক বছর আগে বুজুগের কথা বলছি না, না আমরা যাকে মাদিনা মুজাকারার মধ্যে প্রতি শনিবার আমির আহলে সুন্নাহ যিনি দাওয়াতের প্রতিষ্ঠাতা যিনাকে দেখতে পাই, ইনার কথা এটা, ইনাকে যদি কেউ মেরেও ফেলে, কেউ শহীদও করে দেয়, হায় ইনাকে ছাড়া কি, ইনাকে মাফ তো করে দিয়েছে অগ্রিম, একটা এনার ছাওয়া মাফ করা একটা আমাকে আমাদেরকে একটা মানে একটা উদাহরণ দিল যে মাফ কিভাবে করতে হয়। হাই আল্লাহু আকবার, আসলে আমাদের মন মানসিকতা দর্শক এরকম হওয়া উচিত যে আমরা যেন মানুষকে মাফ করার, ক্ষমা করার মন মানসিকতা তৈরি করি। এমনকি ইনি ক্ষমা করার পিছনে আরেকটি কারণ এটাও ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, ইনার বংশের প্রতি, ইনাদের আহলে বাইতের প্রতি, ইনার চাচার প্রতি, চাচা জানের প্রতি কেমন মহব্বত ছিল। তো ইশকে রসুল আসলে যার অন্তরে দাখিল হয়ে যায় সব কিছু, সব কিছু চাওয়া আমল সব কিছু চলে আসে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর হয়তো এক মিনিট বা দুই মিনিট সময় রয়েছে, শেষ পর্যায়ে হাসান ভাই কিছু বলবেন আজকের সংক্ষিপ্ত যে আমাদের কি দর্শকের উদ্দেশ্যে?
এটা বলবো যে পুরা এপিসোড এই আজকের প্রোগ্রামের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি বোঝা গেল সেটা হচ্ছে ইলমে দিন। ইলমে দিনের উপকারিতা, সেজন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা বিভিন্ন রিসালা ছোট ছোট কিতাব দিয়ে থাকেন, যাতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি বা বিভিন্ন সম্পর্কে প্রতি সপ্তাহে দোয়াও দিয়ে থাকেন, প্রতি সপ্তাহে রিসালা দিয়ে থাকে, এবং আমাদের প্রতি সপ্তাহে পুরো বিশ্বের মধ্যে যে ইজতিমা হয় ওইখানেও নতুন নতুন এক একটা বিষয়ের উপর আলোচনা হয়। কেউ যদি এক নাগাড়ে এক বছর এই ইজতিমার মধ্যে অংশগ্রহণ করে তাহলে তার 52টা নতুন নতুন বিষয়ের উপর ইল অর্জন হবে, মানে বিষয়টাকে কতনা ইজি করে দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা ইলম শিখার জন্য কত দূর দূরান্তন গিয়েছেন না?
আল্লাহ,
আজকের জামানায় যেখানে ইলম শিখাটা খুব একদম টাফ হয়ে গেছে, যে পাওয়া যাচ্ছে না, কই শিখবে এরকম একটা অবস্থা, সেই জায়গার মধ্যে যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কতনা আসানি করে দিয়েছেন, পিডিএফ ফাইলের মধ্যে আসানির সাথে একজন আরেকজনকে শেয়ারের মাধ্যমে ইলম অর্জন করছে,
এবং ঘরে বসে মাদানি চ্যানেলের মাধ্যমে না পড়লে শুনে 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 হলেও অডিও সেটিং করে দিয়েছে সবার মোবাইলে বলে, অ্যান্ড্রয়েড মাদানি চ্যানেলে বলে, আল্লাহ আকবার। আসলে কতই না সুন্দর সিস্টেম, মানে আপনার কাছে আপনার মাইন্ডে যত আসান হোক আপনি চান ইলম শেখার জন্য, দাওয়াত ইসলামে সব ব্যবস্থা করে দিয়েছে, সব ব্যবস্থা। আপনি 24 ঘন্টার মধ্যে বলেন যে আপনি রাতের 3টা বাজে পড়বেন ইলমে দিন শেখার জন্য, তাও সময় বল দিয়ে দিয়েছে আপনাকে, আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামে সঙ্গ দিন, সময়ও শেষ আমাদের, আর ইলমে দিন নিয়ে এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার জীবন আরো অসংখ্য দিক রয়েছে। আসলে
ওনার জানাজার, এটা না বললে ওনার জানাজার মধ্যে 1 লক্ষের উপরে মানুষ হয়েছে, এবং সবচেয়ে ওনার এটা না বললে না শেষ
করতে, অবশ্যই অবশ্যই, জি জি
জি, ওনার জানাজার অবস্থা ছিল কিন্তু অতুলনীয়, 1 লক্ষের উপরে মানুষ,
1 লক্ষের উপরে
তখনকার যুগে,
আল্লাহু আকবার।
এর চাইতে বড় আশ্চর্য ঘটনা হচ্ছে প্রায় 20,000 ও মুসলিম ইসলামের সহায়তা লাভ করার জন্য
সুবহানাল্লাহ জানাজার সময় দাদা দেখে, আল্লাহু আকবার। আচ্ছা হুজুর, এখন না মনে করে কেউ মারা গিয়েছে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলাম সেই কারণে সবাই জেনে শুনে আসছে, কিন্তু তখনকার যুগে কিভাবে 1 লক্ষ মানুষ আসা, যে ইনার কেমন মানুষ ইনাকে জানতো, ইনার ইনার ব্যাপারে মানুষ বুঝতো, যার কারণে 1 লক্ষ মানুষ একসাথে আসা, আল্লাহ আকবার। এবং কত বছর পরেও ইনার
200 বছর পরে ওনার মানে কোন কারণে কবর খনন করতে ওনার অক্ষত যে ওনার দেহ মুবারক,
সুবহানাল্লাহ, 200 বছর পর,
200 বছর,
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আসলে আউলিয়া কেরামদের কেমন শান ও মান, এবং আজকে আলোচনা করলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি জিনার শেষ বিদায়টার মধ্যে লক্ষ লক্ষ মানুষ এসে এবং হাজির হচ্ছে, এবং হাজার মানুষ এসে তারা মুসলমান ইসলাম ধর্মের ছায়া তলে চলে আসছে, তাহলে বুঝা যায় তারা কেমন আল্লাহ ভালো আছে, তারা কীভাবে আল্লাহ তার আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছে, এবং আমাদের কীভাবে আল্লাহ তার রসুলকে খুশি করার চেষ্টার মধ্যে লিপ্ত হওয়া উচিত, সে শিক্ষাটা আমাদের জন্য রেখে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনলাম তার উপর নিজেও আমল করার ভরপুর এবং অপরকেও পৌঁছে দেওয়ার সেই তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আল্লাহ ওয়ালা রা